ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হাজার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে ১৯০ মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ৩০ মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ ম্যারিল্যান্ডে নিজ বাসভবন থেকেই। আজ বৃহস্পতিবার রাতে রিপাবলিকান পার্টির জাতীয় মহাসম্মেলনের সমাপ্তি টেনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে তাঁর দলের মনোনয়ন গ্রহণ করবেন। এর ফলে যুক্তরাষ্ট্রের দুটি প্রধান দলের ২ সপ্তাহের এই নির্বাচন কেন্দ্রিক সম্মেলনের সমাপ্তি ঘটবে। ট্রাম্প হোয়াইট হাউসের দক্ষিণ দিকের আঙিনা থেকে তাঁর ভাষণ দেবেন এবং তারপর জাতীয় উদ্যানে আতশবাজির খেলা হবে। আজকে রিপাবলিকান দলের এই মহাসম্মেলনে আরও যারা ভাষণ দেবেন তাঁদের মধ্যে রয়েছেন সেনেটে সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাকনেল, সেনেটর টম কটন, প্রতিনিধি পরিষদে সংখ্যালঘু নেতা কেভিন ম্যাকার্থি এবং ট্রাম্পের এক কন্যা ইভাঙ্কা। ওদিকে গতকাল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ভোটদাতাদের বলেছেন আপনারা জো বাইডেনের আমেরিকায় নিরাপদে থাকবেন না। তিনি ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী বাইডেনকে তাদেরই সহযোগী বলে অভিহিত করেন যারা পুলিশের অর্থায়ন বন্ধ করতে চান। রিপাবলিকানদের মহাসম্মেলনে তৃতীয় রাতে পেন্স বলেন তার কথায় জো বাইডেন বলেছেন আমেরিকা পরম্পরাগতভাবেই বর্ণবাদী, এবং বাইডেনকে উদ্ধৃত করে পেন্স বলেন আমেরিকায় আইন প্রয়োগকারীদের মধ্যে সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রচ্ছন্ন নেতিবাচক ধারণা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার বহু সমর্থক বাইডেনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন যে ব্ল্যাক লাইভস ম্যাটার এবং অন্যান্য উদারপন্থী সক্রিয়বাদীরা যে স্থানীয় পুলিশ বিভাগের অর্থায়ন বন্ধ করার ডাক দিচ্ছে বাইডেন তার সমর্থন করেন, তবে এই অভিযোগ বাইডেন জোরের সঙ্গেই অস্বীকার করেছেন। পেন্স গতকাল আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বার ভাইস প্রেসিডেন্ট পদের জন্য তার মনোনয়ন গ্রহণ করেন। সেখানে তার স্ত্রী ক্যারেন এবং আরো প্রায় ১৩০ জন দর্শক ছিলেন। বর্ণবাদী অসন্তোষ সম্পর্কে পেন্স বলেন মিনিয়াপোলিস, পোর্টল্যান্ড বা কেনোসা যেখানেই হোক না কেন এই সহিংসতা বন্ধ হতে হবে এবং ট্রাম্প প্রশাসন সকলের জন্য আইন শৃঙ্খলার নিশ্চয়তা দিচ্ছে। তিনি বলেন আমেরিকান জনগণ জানেন আইন প্রয়োগকারীদের প্রতি সমর্থন এবং আফ্রিকান আমেরিকানদের পাশে দাঁড়ানোর কোনো বিকল্প বাছাইয়ের বিষয় নয়। এই প্রশাসনের প্রথম দিন থেকে আমরা দুটোই করেছি এবং আগামী ৪ বছরও হোয়াইট হাউস থেকে আমরা তাই করব। ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন গতকাল সেই কৃষ্ণাঙ্গ লোকের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন যাকে উইসকনসিন রাজ্যের পুলিশ গুলি করে। তিনি তারপর সুবিচারের আহ্বান জানান এবং একই সঙ্গে জ্যাকব ব্লেকের নামে কেনোসাতে সহিংস প্রতিবাদের নিন্দে জানান। রোববার যেদিন ২৯ বছর বয়সী ব্লেককে পুলিশ গুলি করে তারপর থেকে সেখানে অশান্ত এবং সহিংস অবস্থা চলছে। বাইডেন তার প্রচার অভিযানের সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি বলেন তিনি ব্লেকের মা জুলিয়া জ্যাকসনের সঙ্গে এ ব্যাপারে সহমত যে রাস্তার সহিংসতা তার পুত্র এবং তার পরিবারের প্রতিচিত্র নয়। নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে এবং তার প্রয়োজন আছে, কিন্তু তাই বলে মহল্লায় জ্বালাও পোড়াও কোনো প্রতিবাদ নয়। বাইডেন বলেন এটি অহেতুক সহিংসতা, এমন সহিংসতা যা জীবনকে বিপন্ন করে সেটি সম্পূর্ণ ভুল পথ।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশ চীনা ভ্যাকসিনের পক্ষেই সায় দিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন চীনা ভ্যাকসিন সিনোভ্যাকের তৃতীয় পর্যায়ের ট্রায়াল বাংলাদেশে খুব শিগগিরই শুরু হবে। এই সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত।
এক মাস যাবৎ এ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল, যদিও ঔষধ প্রশাসন আগেই চীনা ভ্যাকসিনের ট্রায়ালের ব্যাপারে অনুমতি দিয়েছিল, কিন্তু হঠাৎ করেই প্রস্তুতি থেমে যায়। এর মধ্যে আচমকা ঢাকা সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সিংলা সাংবাদিকদের জানান, ভারতের তৈরি করোনা প্রতিষেধক অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেয়া হবে। অক্সফোর্ডের তৈরি টিকা অ্যাস্ট্রাজেনেকারের ট্রায়ালের বিষয়টিও খোলাসা করেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মুমেন জানান, ভ্যাকসিনের ট্রায়ালের ক্ষেত্রে যে কোনো রকমের সহযোগিতার প্রতিশ্রুতি ভারতকে দেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক সাংবাদিকদের জানান, শুরুতে স্বাস্থ্যকর্মীদের উপর এই ট্রায়াল চালানো হবে। ট্রায়ালে যে খরচ হবে তাও বহন করবে চীন। মন্ত্রী বলেন, যারা স্বেচ্ছায় টিকা নিয়ে আসবেন তাদেরটাও ট্রায়াল হবে বাংলাদেশে।
আমরা আজকে চায়নার সাথে আলোচনা করলাম। চায়নার সাথে আলোচনা করে আমরা এখানে আমাদের আইসিডিজের বি আছেন, যারা চায়নার একটি কোম্পানি সিনোভ্যাক, ওনাদের আলোচনা করে একটি, আপনারাও জানেন যে একটি সিদ্ধান্তে এসেছিলেন যে তারা বাংলাদেশকে ভ্যাকসিন দিবে এবং বাংলাদেশে তারা এখানে কিছু পরীক্ষাও করতে চায়, একটা ট্রায়াল করতে চায়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন পেতে সময় লাগবে। তার ধারণা ডিসেম্বর জানুয়ারির আগে কোনো ভ্যাকসিন আসবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন হয়তো মে জুনের মধ্যে আসবে, যখনই আসবে তখনই বাংলাদেশ পাবে। ওদিকে গত 24 ঘন্টায় 2,436 জনের শরীরে করোনার খোঁজ মিলেছে। তিন মাসের মধ্যে এটা সর্বনিম্ন। শনাক্তের হার 16.11%। এর আগে গত 20 মে শনাক্তের হার ছিল 15.84%। সর্বশেষ 24 ঘন্টায় 45 জনের মৃত্যু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান আপাতত খুলছে না। আগামী 3রা অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার পর চলতি বছরের অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষাও বাতিল করা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের সুপ্রিম কোর্ট আজ সারা ভারত জুড়ে মহরমের মিছিল বের করার অনুমতি দিতে অস্বীকার করেছে। আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আরো জানাচ্ছেন।
সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি এস এ বোবডে আবেদনকারীকে বলেছেন, আজ আমি যদি আপনাদের মহরমের মিছিল করার অনুমতি দিই তাহলে একটা অরাজকতা সৃষ্টি হবে এবং একটি বিশেষ সম্প্রদায়ের মানুষদের করোনা ভাইরাস ছড়ানোর জন্য দায়ী করে তাদের ওপর হামলার আশঙ্কা থেকে যাবে। উল্লেখ্য, এবছর করোনা পরিস্থিতির কারণে উত্তরপ্রদেশ সরকার মহরমের মিছিল দুলদুল আর তাজিয়া বের করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই রকমভাবে মহরমের মিছিল বা অন্য কোনো ধর্মীয় শোভাযাত্রা, রাজনৈতিক মিছিল ও সমাবেশ সারা দেশ জুড়ে নিষিদ্ধ রয়েছে। এই অবস্থায় একজন শিয়া সম্প্রদায়ের নেতা সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন, মহরম যেহেতু শিয়াদের একটি ধর্মীয় পরব, এই দিনটিতে মিছিলের অনুমতি দেওয়া হোক। প্রধান বিচারপতি আবেদনকারীর আইনজীবীকে বলেন, ব্যাপারটা যদি আপনারা শুধু একটি জায়গায় সীমাবদ্ধ রাখতেন তাহলে আবেদন বিবেচনা করে দেখা যেত, যেমন পুরীর রথযাত্রার সময় করা হয়েছে। জগন্নাথ দেবের রথ একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টে সামান্য দূরত্বে যাবে এবং সেখানে পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা থাকবে, কিন্তু পুরী ছাড়া আর কোথাও রথযাত্রার অনুমতি দেওয়া হয়নি। আপনাদের আবেদন অনুযায়ী সারা ভারতে যদি মহরমের মিছিলের অনুমতি দেওয়া হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের ওপর করোনা ছড়ানোর দায়ে হামলা হওয়ার আশঙ্কা থাকবে। আমরা দেশের সর্বোচ্চ আদালতের পক্ষে এমন কিছু হতে দিতে পারি না। আপনারা এ ব্যাপারে স্থানীয় ভিত্তিতে কিছু চাইলে এলাহাবাদ হাইকোর্টে আলাদা করে আবেদন করতে পারেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা এই বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। বিশ্বব্যাপী এখন কোভিড-19 মোট সংক্রমিত রোগীর সংখ্যা 2,40,00,000 ছাড়িয়ে গেছে, যার মধ্যে 8,24,000-এরও বেশি মানুষ মারা গেছে। এই সময় জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলেছে, বিশ্বে স্কুলে পড়ছে এমন ছেলে মেয়েদের 1/3 অনলাইন শিক্ষায় অংশগ্রহণে অপারগ। সংস্থাটি গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে যে প্রায় 150 কোটি শিশু প্রত্যক্ষ শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে, তাদের মধ্যে প্রায় 46,30,00,000 শিক্ষার্থীর কাছে টেলিভিশন, রেডিও কিংবা ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের কোনো সাজ সরঞ্জাম বা বৈদ্যুতিন সুবিধে নেই। ইউনিসেফ বলেছে, সাহারা মরুভূমির দক্ষিণের আফ্রিকা অঞ্চলে 49% শিশু যে কোনো ধরনের দূরশিক্ষণ পদ্ধতি থেকে বঞ্চিত। এই সংখ্যা পশ্চিম ও মধ্য আফ্রিকায় 48%, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে 40%, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মিলিয়ে 20 কোটি ছাত্রছাত্রী শ্রেণীকক্ষের বাইরে থেকে কোন রকম শিক্ষা গ্রহণে সমর্থ নয়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুদের ওপর 3 বছর আগে যে নৃশংস হামলা চালিয়েছিল, যুক্তরাষ্ট্র সরকার সেই হামলার ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার ও দোষীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করেছে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান আটাগাসের এ সংক্রান্ত একটি বিবৃতি প্রচার করেছে, যাতে তিনি বলেছেন রাখাইন রাজ্যে সংঘর্ষ বাড়ার প্রেক্ষাপটে সেখানে সহিংসতার অবসান, সংলাপ, স্থানীয় জনগণের সুরক্ষায় অব্যাহত প্রচেষ্টা এবং মিয়ানমারে মানবিক সহায়তা বাধামুক্ত প্রবেশের যুক্তরাষ্ট্র সরকারের দাবির উল্লেখ করেছেন। মিয়ানমারে এখনও স্থানীয় বাসিন্দাদের হত্যা ও হাজার হাজার মানুষের বাস্তুচ্যুতির ঘটনা ঘটতে থাকায় যুক্তরাষ্ট্র উদ্বেগমুক্ত হতে পারছে না বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ ধরনের পরিস্থিতি শরণার্থী ও আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের সম্ভাবনা খর্ব করে এবং শান্তির সম্ভাবনা নষ্ট করে। এতে বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থী ও আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষদের নিজ দেশে এবং ঘরে নিরাপদে স্বেচ্ছায় মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। রাখাইন রাজ্য বিষয়ক কোফি আনানের নেতৃত্বে পরিচালিত অ্যাডভাইজারি কমিশনের দেয়া সুপারিশসমূহ বাস্তবায়নের জোরালো প্রচেষ্টা গ্রহণের বিষয়েও জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে বলা হয়, মিয়ানমার ও বাংলাদেশের সংকটের ফলে ক্ষতিগ্রস্ত সকলের মানবিক দুর্ভোগ লাঘবে 2017 সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার 95.1 কোটি ডলারেরও বেশি অনুদান দিয়েছে। রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত উদারতার আন্তরিক প্রশংসা করে বিবৃতিতে রোহিঙ্গাদের জন্য অব্যাহত মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই সংকট সমাধানে বিশ্বের অন্যান্য দেশের প্রতি প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ভুক্তভোগীদের ন্যায় বিচার পাওয়া নিশ্চিত করতে ও নৃশংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে যে সকল জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে তার উল্লেখ করে বিবৃতিতে এই নৃশংসতার জন্য দায়ীদের শাস্তির বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করা হয়েছে। বিবৃতিতে অবশ্য বলা হয়, সংকট সমাধানে আরও অনেক কিছু করার বাকি আছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
বেশ কিছুদিন পর এক লাফে ফের অনেকটাই বাড়ল ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত 20 দিন দৈনিক সংক্রমণ 60,000-এর ঘরেই ঘোরাফেরা করছিল, কিন্তু গত 24 ঘন্টায় তা 75,000 ছাড়িয়ে গেল। এই বৃদ্ধি এখনো পর্যন্ত সর্বোচ্চ। গতকালের তুলনায় করোনা পরীক্ষা বেড়েছে লক্ষাধিক, তবে সংক্রমণের হার 8% আটকে রয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত 24 ঘন্টায় দেশে 75,760 জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। একদিনে এত সংখ্যক মানুষ এর আগে কখনো আক্রান্ত হননি, যার জেরে দেশে মোট আক্রান্ত হলেন 33,10,234 জন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আসুন শুনি চলতি ঘটনাবলীর উপর সেলিম হোসেনের একটি প্রতিবেদন।
যুক্তরাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে আরও 4 বছর কাজ করবার সুযোগ দিতে আমেরিকানদের প্রতি আহ্বান জানানোর মধ্যে দিয়ে বুধবার রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন মাইক পেন্স। বল্টিমোরের ফোর্ট ম্যাকহেনরি ঘাঁটি থেকে তিনি বক্তৃতা দেন।
So with gratitude for the confidence President Donald Trump has placed in
Mike Pence বলেন আমার উপর আস্থা রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করবার জন্য মনোনীত করেছেন রিপাবলিকান দলের সমর্থন ও সৃষ্টিকর্তার কৃপায় আমি এতে কৃতজ্ঞতা প্রকাশ করছি মনোনয়ন গ্রহণ করছি
I humbly accept your nomination to run
দেশপ্রেম ও সামনের কাতারের অফিসার যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তাদের কথা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে যেসব কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয় সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নোইম বলেন
The violence is rampant. There's looting, chaos,
সংঘাত সংঘর্ষ এতটাই বাজে আকার ধারণ করে যেখানে লুটপাট এবং ধ্বংসও চলে রিপাবলিকান সম্মেলনের তৃতীয় রাতে বিষয়টি আলোচনায় ওঠে টেনেসির সেনেটর মার্শা ব্ল্যাকবার্ন বলেন
I'm talking about the heroes of our law enforcement and armed services.
আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও সেনা সদস্যরা কত ভালো কাজ করছেন বামপন্থীরা তাদেরকে ভিলেন বানাতে চায় রিপাবলিকান বক্তারা বলেন জো বাইডেন ও কামালা হ্যারিস তাদেরকে নিয়ে সমালোচনা করছেন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ পুলিশের সদস্য মাইকেল ম্যাকহেলের মতে
প্রেসিডেন্ট ট্রাম্প supports the creation of a national standard for training on
President Trump chan aro prashikshan diye officer derke dokkho kore gore tulte Joe Biden bolen tini chan community policing ebong manoshik shastho kormider jonno boraddo barate
and on the fund police departments I think they need more help they need more assistance and we have to make it clear
tini bolen ami police bibhager orthayon komanor pokkhe noi tader আরও সহায়তা প্রয়োজন তাদেরকে জনগণের জানমাল রক্ষায় কাজ করতে হয় অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা ট্রাম্পের সমর্থনে কথা বলেন চীনা বংশোদ্ভূত চেন গুয়াং চেন বাইডেনের সমালোচনা করে বক্তব্য দেন প্রেসিডেন্ট ট্রাম্পের পুত্রবধূ লরা ট্রাম্প তৃতীয় রাতে বক্তব্য দেন কথা বলেন সেকেন্ড লেডি স্কুল শিক্ষয়িত্রী কারেন পেন্স
জো বাইডেন সেড দ্যাট উই ওয়্যার লিভিং থ্রু এ সিজন অফ ডার্কনেস But as President Trump said, where Joe Biden sees American darkness, we see American greatness.
Joe Biden bolechen ekta andhokar shomoy bash korchi ar President Trump bolen Joe Biden jekhane andhokar dekhen amra dekhi American der mahotto. 24 August Republican sammelan shurur por theke tritiyo rat porjonto daler sodosshoder boktobye uthe ashe juktorashtrer ain shrinkhola poristhitir bishoy. সেন্ট লুইসের যে দম্পতি ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকারীদের দিকে বন্দুক তাক করেছিলেন তারাও বক্তব্য রাখেন তাদের বিরুদ্ধে পরে অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয় রিপাবলিকান সম্মেলনে বক্তারা বলেন বর্ণবাদ ও বৈষম্য নিয়ে আন্দোলনকারীরা তাদের আন্দোলনকে এমনভাবে ছড়িয়ে দিয়েছে যা জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে চলতি সপ্তাহে উইসকনসিনের কেনোসায় এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার এক কৃষ্ণাঙ্গকে গুলি করলে তা নিয়ে শুরু হয় সেখানে সংঘর্ষ ওই ঘটনায় প্রতিবাদকারীরা কেনোসায় দোকানপাট ভাঙচুর করেন তিনজন গুলিবিদ্ধ হন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন পুলিশ সংস্কারের কথা বলেছেন বলেছেন পদ্ধতিগত বর্ণবাদ চলছে তবে পুলিশের অর্থায়ন কমানোর বিরোধিতা করেছেন তিনি রিপাবলিকান বক্তারা বাইডেন ও ডেমোক্রেটিক দলকে সহিংস আন্দোলনকারীদের পক্ষ সমর্থনের অভিযোগ করেছেন ট্রাম্প প্রচারণা দলের কর্মকর্তা কিম্বার্লি গুইলফয়েল বলেন তারা আমেরিকার আইন শৃঙ্খলা বাহিনী ধ্বংস করতে চায় আপনি যখন সমস্যায় পড়বেন আপনার পুলিশের প্রয়োজন পড়বে তাই ডেমোক্রেটদের কথায় কান দেবেন না আজ বৃহস্পতিবার রিপাবলিকান সম্মেলনের সমাপনী দিন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস থেকে আজ সন্ধ্যায় দলীয় মনোনয়ন গ্রহণ করে ভাষণ দেবেন এ উপলক্ষে হোয়াইট হাউসে 336 জন রিপাবলিকান ডেলিগেটকে আমন্ত্রণ করা হয়েছে সেলিম হোসেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন
সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নারীকণ্ঠে দর্শক শ্রোতা যুক্তরাষ্ট্রে এবছর পালিত হচ্ছে নারীদের ভোটাধিকারের 100 বছর এই সম্পর্কে কথা বলতে এবং রাজনীতিতে নারীদের অগ্রগতি এবং নারীদের নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের নারীকণ্ঠে যোগ দিয়েছেন রোকেয়া আক্তার তিনি একজন মানবাধিকার কর্মী আপনার কাছে প্রথম যে প্রশ্নটি করতে চাই রোকেয়া আক্তার আপনি নারীদের নিয়ে কাজ করছেন বেশ কিছু বছর ধরে আপনি মূলত নারীদের কোন অধিকার নিয়ে কাজ করে থাকেন
নারীদের অধিকার যেটা বলতে বোঝায় মনে করেন আমি ঘরের থেকে শুরু করে পলিটিক্যাল পর্যন্ত মানে ঘর বলতে আমি বুঝাচ্ছি যেটা পারিবারিক অবস্থা থেকে শুরু করে আমি পলিটিক্যাল এরিনা পর্যন্ত কাজ করি, বাংলাদেশি মহিলারা স্পেশালি তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করি। এটা হচ্ছে আমি ডোমেস্টিক্যালি যেটা সেটা করি, প্লাস দ্য পলিটিক্যাল লেভেলে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমি কাজ করি। আমার একটা অর্গানাইজেশন আছে আমি যার সাথে জড়িত, এটা একটা ন্যাশনাল অর্গানাইজেশন, এটা হচ্ছে সিস্টারহুড অফ সালাম শালম। সো এটা হচ্ছে জুইশ অ্যান্ড মুসলিমদের একটা উইমেন্স অর্গানাইজেশন। এখানে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা বেসিক্যালি উইমেন্স রাইটসটাকে প্রাধান্য দেই এবং সেই সাথে হিউম্যান রাইটসটাকে আমরা প্রাধান্য দেই। উইমেন্সদের এখন যেটা চলতেছে স্পেশালি ভোটিং রাইটসটা, আমরা কিন্তু ভোটিং রাইটসটা পেয়েছি কিন্তু এটা কি কার্যকরী হচ্ছে সব স্টেটে, এটা কি হচ্ছে? হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের বাধা বিঘ্নতা আসে এবং সেটার উপরেই আমি বিশেষত কাজ করি।
একটু কি আমাদের দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলবেন যে নারীরা কোথায় পিছিয়ে রয়েছে তাদের ভোটাধিকারের ক্ষেত্রে?
এখানে কিছু কিছু জিনিস কাজ করে, যেমন একটা জিনিস যেটা সুজান বি অ্যান্থনি প্রিজনে গেল, যাওয়ার পরে যখন তার উদ্দেশ্যটা ছিল যে ফান্ডামেন্টাল যে এক্সারসাইজটা ডেমোক্রেটিক এক্সারসাইজ এটাকে বোঝানোর জন্য, তে এখানে ফান্ডামেন্টাল ডেমোক্রেটিক রাইটসটাকে যখন নাকি প্রয়োগ করা হয় এবং তখন এটাকে উইমেনরা যখন করে তখন একটা ক্রিমিনাল হিসেবে তাকে চিহ্নিত করা হয় এবং সেটা এটা যাতে করা না হয় সেই জন্য কিন্তু সুজান বি অ্যান্থনি জেলে গিয়েছিল। 1972 থেকে যে ইকুয়াল রাইটস অ্যামেন্ডমেন্টের জন্য কথা হচ্ছে সেটা কিন্তু এখন পর্যন্ত কার্যকরী হয় নাই, আপনি আপনি এটা জানেন। এবং এই যে এইটা এখন পর্যন্ত ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট, লাস্ট জানুয়ারিতে ভার্জিনিয়া হচ্ছে 38th স্টেট হিসেবে এটাকে অ্যাকনলেজ করছে, কিন্তু এই জিনিসটা কিন্তু এখনো এখন কংগ্রেসের অ্যাপ্রুভের জন্য বসে আছে এবং আর কতদিন সময় লাগবে তার কোনো হিসাব নাই।
এই যে মনে হয় যেটি কার্যকর কেন এখনো হয়নি, কোথায় আটকে রয়েছে?
এখানে এগেন এখানে মনে করেন যে আমরা হচ্ছে স্টিল আমরা কিন্তু মেল ডমিনেটেড সোসাইটিতে বাস করি, এখানে শুধু ঘরে না এবং পলিটিক্যাল লেভেলেও, এবং এই জিনিসটার জন্যই এখন পর্যন্ত আমরা বসে আছি যে এই অ্যামেন্ডমেন্টটা এখন পর্যন্ত যুক্ত হচ্ছে না, কারণ সেনেট বলেন কংগ্রেস বলেন তারা কেউ এইটাকে দিতে চাচ্ছে না উইমেন্সদেরকে, যেভাবে দিচ্ছে না যেভাবে তারা বলতে চাচ্ছে যে উইমেন্সদের এখন পর্যন্ত তারা বলে আমেরিকার মতো একটা দেশে আমরা যেখানে আছি যে উইমেনরা এখন পর্যন্ত তাদের কথা মতো হচ্ছে যে তারা রাষ্ট্র চালাতে পারবে না, সুতরাং অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে একজন মহিলা উপযোগী নয়। এই যে জিনিসগুলা ইকুয়াল রাইটস গুলো কিন্তু এখনো আসছে না, এবং এই যে আসছে না সেটাই হচ্ছে মনে করেন যে আমাদের আমাদের যে ফাইটটা, এই ফাইটটা আমাদের এর জন্যই করতে হবে। ভোটিং রাইটস এর যে ব্যাপারটা, এটা থেকে এই জিনিসটা যখন নাকি ঘরে যায় ঘরেও কিন্তু সেই একই ব্যাপার ঘটতেছে যে রাইটসটা কিন্তু এখনো ওখানে নাই, এবং যখন নাকি প্রথম যে সাফারিজটা শুরু হয়েছে তখন কিন্তু ব্ল্যাক ওমেনরা কিন্তু ইনভাইটেড ছিল না অ্যাজ এ মাইনরিটি অর অ্যাজ এ কালার্ড ওমেন, দে আর নট অ্যাকসেপ্টেড সো মেনি ডিফারেন্ট প্লেসেস, সো মেনি ডিফারেন্ট প্লেসেস মিন স্পেশালি আই এম টকিং অ্যাবাউট দ্য পলিটিক্যাল এরিনা। ইয়েস উই আর হ্যাপি দ্যাট উই হ্যাভ সো মেনি ওমেন, ওভার 100 ওমেন ইন কংগ্রেস রাইট নাও, we are happy about that and but that's not enough, we are not getting the fair share here.
বিশ্ব প্রেক্ষাপটে আপনার কাছে কি মনে হয় যে নারীদের রাজনীতিতে অগ্রগতি কতটুকু হয়েছে?
নারীদের রাজনীতিতে অগ্রগতি খুব একেবারে যে মানে সমানে সমানে হয়েছে সেটা হয় নাই, কিন্তু আমি যেটা মনে করি এটা ইমপ্রুভমেন্টটা হচ্ছে এবং এটা হবে, এর বেশি দিন সময় লাগবে না, এটা হয়ে যাবে। আপনি একটা জিনিস দেখেন, যখন নাকি একটা নারী যদি একটা রাষ্ট্র চালায়, এবং আপনি যদি যে প্যান্ডামিকের কথাটাই দেখেন, এখন আমরা যে প্যান্ডামিক নিয়ে ভুগছি কোভিড নিয়ে, বিভিন্ন দেশে যেসব দেশে আপনি দেখেন যেসব দেশের লিডাররা হচ্ছে নারী, সেসব দেশের অ্যাজ এ বিকজ অফ দেয়ার লিডারশিপ সেসব দেশের ক্রাইসিসটা কিন্তু তারা অন্যভাবে হ্যান্ডেল করে। এবং আমি মনে করি যে আমাদের স্পেশালি ওয়েমেনদের সারা বিশ্বেই তাদেরকে এগিয়ে আসতে হবে এবং আসা উচিত, এবং এটা হচ্ছে পৃথিবীর সব দেশেই এটা হচ্ছে।
রোকেয়া আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে নারী কণ্ঠে সময় দেওয়ার জন্য।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। চীন সরকার 2017 থেকে উইগুরস, জাতিগোষ্ঠী কাজাক, কিরগিজ এবং জিজিয়াংয়ের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর দমন অভিযান বৃদ্ধি করেছে। এটা কোনো দুর্ঘটনা নয় যে 2016 সালে চেং কুয়াংগো নামের একজন পলিট ব্যুরো সদস্যকে জিজিয়াং উইগুরস স্বায়ত্তশাসিত অঞ্চলে নিয়োগ দেবার পরপরই এসব দমন অভিযান শুরু হয়। ওই অঞ্চলে সে জিজিয়াং প্রোডাকশন অ্যান্ড কনস্ট্রাকশন বা XPC সংস্থার প্রধান হিসেবেও কর্মরত। এই সংস্থাটি জিজিয়াং উইগুরস স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি আর্থিক এবং নির্মাণ সংস্থা, যারা সরাসরি চীন সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এবং জিজিয়াংয়ের বহু সরকারি কাজকর্মে নিয়োজিত আছে। জিজিয়াং উইগুরস স্বায়ত্তশাসিত এলাকায় পৌঁছানোর পরপরই চেং কুয়াংগু সমন্বিত নজরদারি, আটক ও বিশ্বাসে চাপিয়ে দেবার কর্মসূচি গ্রহণ করে এবং তারা উইগুরস এবং অন্যান্য ধর্মীয় ও জাতিগোষ্ঠীর সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করে। এ সময়ে লক্ষ লক্ষ উইগুরস, জাতিগোষ্ঠী, কাজাক, কিরগিজ এবং অন্যান্য তুর্কি মুসলমানদের তুচ্ছ ঘটনা যেমন দাড়ি রাখা বা মদ্যপান না করার মতো কারণে তাদেরকে শিবিরে আটক করে রাখা হয়। যুক্তরাষ্ট্র ও ট্রাম্প প্রশাসন পৃথিবীর সর্বত্র নিপীড়িত জনগণের মানবাধিকার লঙ্ঘনের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। জিজিয়াংয়ের জনগণের বিরুদ্ধে চাপিয়ে দেয়া লজ্জাজনক অপরাধে সম্পৃক্ত থাকার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর চেং কুয়াংগু, জিজিয়াং পাবলিক সিকিউরিটি ব্যুরোর পরিচালক ওয়াং মিংশাং, জিজিয়াংয়ের ঊর্ধ্বতন একজন পার্টি নেতা জু হাইলুং, প্রাক্তন নিরাপত্তা কর্মকর্তা হু লিউ জুং, XPC সংস্থার প্রাক্তন পার্টি সেক্রেটারি সুন জিং লং এবং XPC সংস্থার ডেপুটি সেক্রেটারি পেন জিয়া রুয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। অর্থ দপ্তর, পাবলিক সিকিউরিটি ব্যুরো বা PSB এবং XPC সংস্থার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করে। 13818 নির্বাহী আদেশ, যা বিশ্বজনীন ম্যাগনিৎস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্টের উপরে রচিত এবং পরিচালিত, তা যুক্তরাষ্ট্রে বিভিন্ন নিষিদ্ধকৃত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিয়ে থাকে। চীনের সকল জনগণের মানবাধিকার রক্ষার্থে বিশ্বের সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী এক লিখিত বিবৃতিতে বলেন, চীনের কমিউনিস্ট পার্টি চীনের জিজিয়াং প্রদেশের উইগুরস এবং অন্যান্য মুসলমান সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে যে মানবাধিকার লঙ্ঘন করেছে তা এই শতাব্দীর কলঙ্ক হিসেবে চিহ্নিত হবে। চীনের দমন অভিযান, জোরপূর্বক গণ আটক, অনধিকার প্রবেশমূলক নজরদারি, জোরপূর্বক শ্রম, জোরপূর্বক জন্ম নিয়ন্ত্রণ, অনৈচ্ছিক মুখ ও ছবির সংগ্রহ এবং এসব সম্প্রদায়কে চিহ্নিত করে জন্ম সম্বন্ধীয় বিশ্লেষণের অভিযানের জন্য ট্রাম্প প্রশাসন তাদের বাস্তবমুখী চড়ামূল্য দিতে বিশ্বজনীন প্রয়াসে নেতৃত্ব দিচ্ছে। আমরা আজ সেই নৈতিক ব্যবস্থা নেবার নজির রাখা অব্যাহত রেখেছি। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English on the Voice of America. I'm Katie Weaver. Our program is designed for people learning English. We speak slowly, using simple grammar and a limited vocabulary. On the show today, we have reports from John Russell and me. Later, we'll hear our American history program, The Making of a Nation. But first, here's Brian Lynn.
Facebook has blocked a discussion group that includes criticism of Thailand's monarchy after pressure from the government. Facebook said in a statement it felt compelled to block the group because it contained material the Thai government considers illegal. Thailand has strict laws that prevent open discussion and criticism of the country's monarchy. Facebook noted the seriousness of its action, saying such government orders have a chilling effect on people's ability to express themselves. The group is only blocked for Facebook users in Thailand. It is available in all other places. The company said it was preparing a legal challenge to the government request. The Facebook group, called Royalist Marketplace, was created in April by Pavan Chachawalpanpun. He is a self-exiled activist and critic of the monarchy. He now lives in self-exile in Japan. Pavan said the group had reached 1 million members just a few days ago. Pavan criticized Facebook for giving in to government pressure. By accepting the requests, whether you like it or not, you become part of that. You become a part of the support that you gave to the authoritarian government, Pavan told the Associated Press. Pavan was not in Thailand when the country's current prime minister, Prayut Chan-o-cha, led a military coup in 2014. At the time, Prayut was the army chief. Following the coup, the ruling government called on critics of the government and monarchy, including Pavan, to come forward. Pavan decided to remain outside the country. He is currently a professor at Kyoto University. Prayut told reporters on Tuesday the government had asked Facebook to block the page because it violates Thai law. He said the government would push back against any legal challenge to its request. Pavan said that after the Facebook group was blocked, he immediately created another one that is mostly the same. That page is called Royalist Marketplace Thalad Luang. The term Thalad Luang means Royalist Marketplace. The new group already has more than 500,000 members. Many have moved over from the blocked page. Our group is part of a democratization process. It is a space for freedom of expression, Pavan told Reuters news agency. A growing number of youth-led protests have taken place in Thailand in recent weeks in a movement partly inspired by the Hong Kong protests last year. The protesters oppose the current military-run government. In addition, activists have, for the first time, openly called for reforms in the monarchy system. Thai King Maha Wachiralongkorn enjoys extraordinary power because he receives support from the military and the country's billionaire families. Since becoming king, he has taken direct control of the palace's fortune, estimated to be worth up to $60 billion. The protesters are calling for more openness about the royal family's finances and an end to the country's defamation law related to the king. They also want to see a new parliament elected and a new constitution created. I'm Brian Lynn.
Vietnam recently said it had registered to buy millions of COVID-19 vaccine from Russia after that country's surprising announcement that it had approved one. The Russian announcement came less than 2 months after the start of human testing of the vaccine. The vaccine only completed its phase 2 trials. A phase 3 trial involving tens of thousands of people is normally required before a vaccine can be approved. After Russia said it had approved a vaccine, the United States, an important partner of Vietnam, expressed disbelief that Russia could have developed a vaccine so quickly. And the World Health Organization urged the country to make sure it followed international guidelines in its effort. The WHO says more than 150 programs are currently researching possible vaccines around the world, including those in China, Australia, Britain, and the United States. Russia's international relations have suffered elsewhere, from interference in the U.S. presidential election to its seizure of Ukrainian territory, which led to European Union sanctions. But Vietnam's long history with Russia might help explain their vaccine deal. Vietnam is one of the last remaining communist nations which had strong ties to the old Soviet Union. Vietnam's founder, Ho Chi Minh, was a student of the ideas of Russian revolutionary Vladimir Lenin. Ho and other influential young people from the former French colony of Indochina, now Vietnam, Cambodia, and Laos, spent formative years in Russia. Vietnam was doing its own vaccine research before the Russia announcement. However, the first workable vaccine is likely to come from a nation with many resources. This has led developing nations like Vietnam, Indonesia, and India to look for help elsewhere. The state-run newspaper Toi Cher reported that Vietnam could buy 50 million to 150 million doses of the Russian vaccine by 2021. And Vietnam's health ministry said it has also registered to buy possible vaccines being developed by Britain and the U.S. A vaccine that has been used in a foreign country may not require any more tests when it's imported to Vietnam, said Dr. Chan Dac Phoc, a top advisor to Vietnam Ministry of Health's Public Health Emergency Operations Center. He spoke on the national VTV station. However, he added, its trials must still be applied on humans to test its safety and effectiveness. Vietnam has dealt with COVID-19 more aggressively than some of its neighbors. The country intensified the battle against the disease in July when it reported its first COVID death. Still, people need to keep taking safety measures and not put all their hopes on a vaccine, said Vu Duc Dam, the Deputy Prime Minister of Vietnam, who has been leading the pandemic efforts. Because we controlled the disease well for a long time, people have become more negligent, he said this month. It's time to remind ourselves that the pandemic is still going on, and the vaccine will only be available to everyone in at least 1 year. We must strengthen measures to safely live together with the disease.
Alaska's salmon, popular among seafood lovers around the world, are getting smaller. Their change in size might be a result of climate change and increased competition, a recent study said. The study, led by University of Alaska at Fairbanks, or UAF, scientists, found that four of Alaska's five wild salmon species have shrunk in average size over the past 60 years. Alaska's official state fish, the Chinook salmon, also known as king salmon, have decreased the most in size. Chinooks are 8% smaller, on average, than they were before 1990. The study, which appeared recently in the journal Nature Communications, also said Alaska's sockeye, coho, and chum salmon are shrinking. The findings are based on data from 12.5 million samples collected over six decades. Peter Wesley of UAF's College of Fisheries and Ocean Sciences co-wrote the study. It confirms some stories told by Alaskans who have lived in the state for many years, Wesley said. People are walking into their smokehouses and not having to duck anymore. The fish are just smaller. A smokehouse is a building in which meat is cured with smoke. The likeliest reasons for the fish shrinkage, Wesley explained, are warmer seas resulting from climate change and increased competition among all species of salmon. Salmon are maturing in the ocean at earlier ages, the study found. The salmon return to freshwater at younger ages and smaller sizes than they did in the past. In some of Alaska's rivers, the really big fish that spend 7 or 8 years in the ocean are no longer seen, Wesley said. Alaska produces nearly all of America's wild salmon. Last year, fishermen harvested over 206 million salmon and sold them for $657.6 million, state officials reported. Salmon are also an important food for indigenous people of Alaska and Canada's Yukon Territory. The reddish fish are also eaten by Alaska's bears and other animals in the wild. Smaller fish mean fewer salmon eggs and fewer calories for those animals. That could have long-term effects on the salmon population and the animals that feed on them, said UAF's Krista Oak, the study's lead author. The findings show the need to manage salmon not just for the size of their runs, but for the size of individual fish, Wesley said. If you lose the diversity of fish and only have small fish, then you're in troubled waters, he said. I'm John Russell.
From VOA Learning English, welcome to The Making of a Nation, American History in Special English. I'm Steve Ember. In May of 1787, a group of America's early leaders met in the city of Philadelphia, Pennsylvania. They planned to amend the Articles of Confederation. That document established a loose union of the 13 states. Instead, they wrote a completely new constitution. It created America's system of government and recognized the rights of its citizens. Last week, we talked about the debate at the convention over the Virginia Plan. The plan was prepared by James Madison and other delegates from the state of Virginia. It described a national government with a supreme legislature, executive, and judiciary. Some delegates feared that such a central government would take away power from the states. But in the end, they approved the proposal. On June 1st, they began debate on the issue of a national executive. It seemed every delegate at the Philadelphia Convention had something to say about the issue. They had been thinking about it for some time. Almost every delegate was afraid to give the position extended powers. Almost no one wanted America's chief executive to become as powerful as a king. Still, many of the delegates had faith in the idea of a one-person executive. Others demanded an executive of three people. James Wilson of Pennsylvania argued for a single executive. He said the position required energy and the ability to make decisions quickly. He said these would best be found in one person. Edmund Randolph of Virginia disagreed strongly. He said he considered a one-person executive as the fetus of monarchy. John Dickinson of Delaware said he did not denounce the idea of having a government headed by a king. He said a monarchy was one of the best forms of government in the world. However, in America, he said, a king was out of the question. The debate over the size of the executive leadership lasted a long time. Finally, the delegates voted for a one-person executive. The question of how to limit power was a major part of the delegates' conversation, according to Supreme Court Justice Clarence Thomas.
We're still talking about what are the limits of the national government? What is the role of the national government? How do we protect individual rights and individual liberties, etc.?
And he says that question continues to be asked in America today. During the debate at the convention, other questions about the national executive arose. One question was the executive's term. Should the executive serve just once, or could that person be re-elected? Alexander Hamilton argued for a long term of office. He said, if a president served only a year or two, America soon would have many former presidents. These former presidents, he said, would fight for power, and that would be bad for the peace of the nation. Benjamin Franklin argued for the right of re-election. The people, he said, were the rulers of a republic, and presidents were the servants of the people. If the people wanted to elect the same president again and again, they had the right to do this. In the final document, the president's term was set at 4 years, with re-election permitted. Next came the question of how to choose the president. It was a most difficult problem. The delegates debated and voted, and then re-debated and re-voted on a number of proposals. James Wilson proposed that the executive be elected by special representatives of the people called electors. Several delegates disagreed. They said the plan would be too difficult to carry out and would cost too much money. One delegate proposed that the president be elected by the state governors. He said the governors of large states would have more votes than the governors of small states. Nobody liked this proposal, especially delegates from the small states. Another proposal was to have the president elected directly by the people. Elbridge Gerry of Massachusetts was shocked by this idea. "The people do not understand these things," he said. "A few dishonest men can easily fool the people." The worst way to choose a president, he said, would be to have him elected by the people. The convention voted on the issue 60 times. In the end, the delegates agreed that the president should be chosen by electors named by state legislatures. Now someone said, "We have decided how to choose the president, but what are we to do if he does bad things after being chosen? We should have some way of dismissing that person." Yes, the delegates agreed, it should be possible to try the president, and if he is found guilty, remove him from office. Governor Morris of Pennsylvania spoke in support of the right of impeachment should the president be persuaded to betray his trust. The delegates approved a proposal for removing a president found guilty of bribery, treason, or other high crimes. The last major question about executive authority was the question of veto power over the national legislature. Not one delegate was willing to give the president complete power to reject new laws, and yet they felt he should have some voice in the lawmaking process. If this were not done, they said, the office of president would have little meaning, and the national legislature would have the power of a dictator. James Madison offered a solution. "The president should have the power to veto a law," Madison said, "but his veto could be overturned if most of the members of the legislature voted to pass the law again." The final convention document listed more details about the office. For example, it said the president had to be a natural-born citizen of the United States or a citizen at the time the Constitution was adopted. The president must have lived in the United States for at least 14 years and be at least 35 years old. The executive would be paid, but the pay could not be increased or reduced during the term in office. The president would be commander-in-chief of the armed forces and, from time to time, report to the legislature on the State of the Union. The final document also gave the words by which a president would be sworn in. Every 4 years, for more than 200 years now, each president has repeated this oath of office. I do solemnly swear that I will faithfully execute the office of the President of the United States and will, to the best of my ability, preserve, protect, and defend the Constitution of the United States. Another major issue debated by the convention was a national judiciary, a federal system of courts and judges. The delegates knew a lot about the issue. 34 of them were lawyers. 8 were judges in their home states. One question hung heavy in the air. The states had their own courts and judges. Did the national government need its own system too? Several delegates said no. Roger Sherman of Connecticut said existing state courts were enough. Besides, he said, a system of national courts would be too costly. John Rutledge of South Carolina opposed a national system of lower courts, but he argued for a Supreme Court. Eventually, the convention voted for both. There would be a Supreme Court and a system of lower courts. These courts would hear cases involving national laws, the rights of American citizens, and wrongdoing by foreign citizens in the United States. State courts would continue to hear cases involving state laws. The next question concerned the appointment of national judges. Some delegates believed judges should be appointed by the legislature. Others believed they should be appointed by the president. James Wilson argued in support of having one person appoint judges. He said experience showed that large bodies could not make appointments fairly or openly. John Rutledge disagreed strongly. By no means, he said, should the president appoint judges. He said that method looked too much like monarchy. Benjamin Franklin then told a funny little story. In Scotland, he said, he understood that judges were appointed by lawyers. They always chose the very best lawyer to be a judge. Then they divided that person's cases among themselves. The delegates voted on the issue. They agreed that the legislature could decide how many judges would sit on the Supreme Court. The president would appoint the judges. The legislature could establish lower courts from time to time. The president would appoint those judges too. The issues involving the executive and the federal courts were serious questions that most delegates felt strongly about. But the most hotly debated issue of the convention was still to come.
And that's our show. But we'll be back tomorrow, same time, same place, with another Learning English program on the Voice of America. Thanks for joining us. I'm Katie Weaver.